You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1, the following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
অগস্ট মাস, শোকের মাস, আমার পিতাকে হত্যা করে আমার কপালে কলঙ্ক তিলক এঁকে দেওয়ার মাস। অগস্টের এ প্রথম আয়োজন তাই নিবেদিত আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি ইমন চৌধুরী। আজ কিছু গানের মাঝে বঙ্গবন্ধুর প্রকাশিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে আপনাদের কিছু অংশ পড়ে শোনাব। এর ভূমিকায় বঙ্গবন্ধু বলেছেন, বন্ধুবান্ধবরা বলে তোমার জীবনী লেখো, সহকর্মীরা বলে রাজনৈতিক জীবনের ঘটনাগুলি লিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। আমার সহধর্মিনী একদিন জেলগেটে এসে বলল, বসেই তো আছো, লেখো তোমার জীবনের কাহিনী। বললাম, লিখতে যে পারি না, আর এমন কি করেছি যা লেখা যায়? আমার জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কোনো কাজে লাগবে? কিছুই তো করতে পারলাম না। শুধু এইটুকু বলতে পারি, নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করেছি মাত্র। একদিন সন্ধ্যায় বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে জমাদার সাহেব চলে গেলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছোট্ট কোঠায় বসে বসে জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবছি সোহরাওয়ার্দী সাহেবের কথা। কেমন করে তার সাথে আমার পরিচয় হল, কেমন করে তার সান্নিধ্য আমি পেয়েছিলাম, কিভাবে তিনি আমাকে কাজ করতে শিখিয়েছিলেন এবং কেমন করে তার স্নেহ আমি পেয়েছিলাম। হঠাৎ মনে হল, লিখতে ভালো না পারলেও ঘটনা যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কি? সময় তো কিছু কাটবে। বই ও কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে চোখ দুইটাও ব্যথা হয়ে যায়, তাই খাতাটা নিয়ে লেখা শুরু করলাম। আমার অনেক কিছুই মনে আছে, স্মরণশক্তিও কিছুটা আছে। দিন তারিখ সামান্য এদিক ওদিক হতে পারে, তবে ঘটনাগুলি ঠিক হবে বলে আশা করি। আমার স্ত্রী, যার ডাকনাম রেনু, আমাকে কয়েকটা খাতাও কিনে জেলগেটে জমা দিয়ে গিয়েছিল। জেল কর্তৃপক্ষ যথারীতি পরীক্ষা করে খাতা কয়টা আমাকে দিয়েছেন। রেনু আরও একদিন জেলগেটে বসে আমাকে অনুরোধ করেছিল, তাই আজ লিখতে শুরু করলাম। আবারও অনেক কিছু আপনাদের এখান থেকে কিছু কিছু পড়ে পড়ে শোনাব। চলুন প্রথমে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনে আসি। আমাদের জন্য, আমাদের সমগ্র জাতির জন্য বঙ্গবন্ধু ছিলেন আলো। আমি মনে করি এই রবীন্দ্রসঙ্গীতটি যেন তাকে নিয়ে লেখা।
উচ্চারিত আলো সেই তো তোমার আলো, Gopya Queensland presents India Day Fair on 20th August 2016.
Celebrating India's Independence Day at the Amphitheatre, Roma Street, Parkland.
Program begins at 10:30 a.m. and continues till 9 p.m. finishing with a grand finale fireworks extravaganza.
Prepare yourself for an amazing journey of Indian culture, music, cuisine and dance.
All the way from Bollywood, showstopper Navraj Hans live on stage.
Don't miss this annual fun-filled free family festival.
Many prizes to be won. You could win yourself a ticket to India.
For further information, contact Gopio Queensland President, Mrs. Usha Chandra, on 0419 775 416.
See you all at India Day Fair on 20th August at Roma Street, Parkland.
Hey, love. Frank Sinatra, Mick Jagger and ABBA walk into a bar.
Is this a joke?
Well, yeah, of course. What else would it be?
Well, it could be an ad for Seniors Week.
A what?
It'd be good, because you don't think of them as old, even though they are.
Oh, yeah, I suppose not.
Well, they're young at heart, see, like us.
Well, Frank's not. He's dead.
It would make people want to go.
Young people, you mean?
Well, young people. And seniors who don't like the word seniors. It'd be on for young and old.
It would.
Seniors Week, August 13 to 21. Come together, Queensland. Find an event near you at queenslandseniorsweek.org.au. Phone 1300 738 348.
আপনারা শুনছেন রেডিও 4EB 98.1 FM থেকে বাংলা অনুষ্ঠান প্রতি বুধবার রাত 8:30 হতে 9:15 পর্যন্ত। আমরা আজকে আমাদের এই আয়োজন নিবেদন করেছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে। আপনাদের আগেই জানিয়েছিলাম কিছু কিছু গানের মাঝে আমরা বঙ্গবন্ধুর রচিত এবং সাম্প্রতিককালে প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনী থেকে কিছু অংশ আপনাদের পড়ে শোনাব। 1939 সালের একটি ঘটনার কথা বঙ্গবন্ধু লিখেছেন এভাবে, 1939 সালে কলকাতা যাই বেড়াতে, শহীদ সাহেবের সাথে দেখা করি। আব্দুল ওয়াসেক সাহেব আমাদের ছাত্রদের নেতা ছিলেন, তার সাথেও আলাপ করে তাকে গোপালগঞ্জে আসতে অনুরোধ করি। শহীদ সাহেবকে বললাম, গোপালগঞ্জে মুসলিম ছাত্রলীগ গঠন করব এবং মুসলিম লীগও গঠন করব। খন্দকার শামসুদ্দিন সাহেব MLA তখন মুসলিম লীগে যোগদান করেছেন, তিনি সভাপতি হলেন ছাত্রলীগের, আমি হলাম সম্পাদক। মুসলিম লীগ গঠন হল, একজন মোক্তার সাহেব সেক্রেটারি হলেন, অবশ্য আমি কাজ করতাম। মুসলিম লীগ ডিফেন্স কমিটি একটা গঠন করা হল, আমাকে তার সেক্রেটারি করা হল। আমি আস্তে আস্তে রাজনীতির মধ্যে প্রবেশ করলাম, আব্বা আমাকে বাধা দিতেন না, শুধু বলতেন লেখাপড়ার দিকে নজর দেবে। লেখাপড়ায় আমার একটু আগ্রহ তখন হয়েছে, কারণ কয়েক বৎসর অসুস্থতার জন্য নষ্ট করেছি। স্কুলেও আমি ক্যাপ্টেন ছিলাম, খেলাধুলার দিকে আমার খুব ঝোঁক ছিল। আব্বা আমাকে বেশি খেলতে দিতে চাইতেন না, কারণ আমার হার্টের ব্যায়াম হয়েছিল। আমার আব্বাও ভালো খেলোয়াড় ছিলেন, তিনি অফিসার্স ক্লাবের সেক্রেটারি ছিলেন, আর আমি মিশন স্কুলের ক্যাপ্টেন ছিলাম। আব্বার টিম ও আমার টিমে যখন খেলা হতো তখন জনসাধারণ খুব উপভোগ করত। আমাদের স্কুল টিম খুব ভালো ছিল, মহকুমায় যারা ভালো খেলোয়াড় ছিল তাদের এনে ভর্তি করতাম এবং বেতন ফ্রি করে দিতাম। ১৯৪০ সালে আব্বার টিমকে আমার স্কুল টিম প্রায় সকল খেলায় পরাজিত করল। অফিসার্স ক্লাবের টাকার অভাব ছিল না, খেলোয়াড়দের বাইরে থেকে আনত, সবই নাম করা খেলোয়াড়। বৎসরের শেষ খেলায় আব্বার টিমের সাথে আমার টিমের পাঁচ দিন ড্র হয়। আমরা তো ছাত্র, ১১ জনই রোজ খেলতাম, আর অফিসার্স ক্লাব নতুন নতুন প্লেয়ার আনত। আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আব্বা বললেন কাল সকালেই খেলতে হবে, বাইরের খেলোয়াড়দের আর রাখা যাবে না, অনেক খরচ। আমি বললাম আগামীকাল সকালে আমরা খেলতে পারব না, আমাদের পরীক্ষা। গোপালগঞ্জ ফুটবল ক্লাবের সেক্রেটারি একবার আমার আব্বার কাছে আর একবার আমার কাছে কয়েকবার হাঁটাহাঁটি করে বললেন তোমাদের বাপ ব্যাটার ব্যাপার, আমি বাবা আর হাঁটতে পারি না। আমাদের হেডমাস্টার তখন ছিলেন বাবু রসরঞ্জন সেনগুপ্ত, আমাকে তিনি প্রাইভেটও পড়াতেন। আব্বা হেডমাস্টার বাবুকে খবর দিয়ে আনলেন, আমি আমার দলবল নিয়ে এক গোলপোস্টে আর আব্বা তার দলবল নিয়ে অন্য গোলপোস্টে। হেডমাস্টার বাবু বললেন মুজিব তোমার বাবার কাছে হার মানো, আগামীকাল সকালে খেলো, তাদের অসুবিধা হবে। আমি বললাম স্যার আমাদের সকলেই ক্লান্ত, ১১ জনই সারা বছর খেলেছি, সকলের পায়ে ব্যথা, দুই চার দিন বিশ্রাম দরকার, নতুবা হেরে যাব। এ বছর তো একটা খেলাও আমরা হারি নাই, আর এ জেড খান শিল্ডের শেষ ফাইনাল খেলা। এ জেড খান এসডিও ছিলেন, গোপালগঞ্জই মারা যান। তার ছেলেদের মধ্যে আমির ও আহমদ আমার বাল্য বন্ধু ও সাথী। আমির ও আমি খুব বন্ধু ছিলাম। আমিরুজ্জামান খান এখন রেডিও পাকিস্তানে চাকরি করেন। ওর বাবা মারা যাবার পরে যখন গোপালগঞ্জ থেকে চলে আসে তখন ওর জন্য আমি খুব আঘাত পেয়েছিলাম। হেডমাস্টার বাবুর কথা মানতে হল, পরের দিন সকালে খেলা হল, আমার টিম আব্বার টিমের কাছে এক গোলে পরাজিত হল। আবারও শুনব, আপনাদের পড়ে শোনাব। এখন চলুন একটি গান শুনে আসি, আমাদের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে সকল গান প্রচারিত হতো তার মধ্যে অন্যতম একটি গান, যেখানে আমরা শেখ মুজিবের সেই অমোঘ বাণী এবং তার যে স্বাধীনতার ঘোষণা, ৭ই মার্চের যে ঘোষণা, তার কথা পাই। শিল্পী অংশুমান রায়।
সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুণী। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুকের আমি তো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার ফিরে পাব। শিল্পে কাপ কোথায় আছে, হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুণী। বাংলাদেশ আমার বাংলাদেশ, সোনার বাংলা
বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নিকোশেষ বাংলাদেশ বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নিকোশেষ বাংলাদেশ জয় বাংলা বলতে মনে নেই আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে দুর্বাকাশে উঠবে আবার দিনমণি শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুমি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ
Come and join the Indian programming group of Radio 4EB in their first ever multicultural carnival, Namaste World, on the 6th of August 2016 at the Rockley Showgrounds.
The show starts at 11 a.m. and the day is filled with performances from diverse communities. There will be lots of different type of foods and flavors to experience.
There's even a jumping castle for the kids. Oh, and heaps of parking too. And what's more, it's absolutely free entertainment for everybody.
There'll be a chance to win 2 return tickets to Dubai on Emirates. So don't forget Namaste World on 6th of August at the Rockley Showgrounds. See you all there. For any further information, contact the convener of Indian Programming Group, Shyam Das, on 0412-031-301.
See you all on the 6th of August.
নয় আগস্ট আদম শুমারি রাত্রি এটা প্রত্যেকের জন্য এমন একটি মুহূর্ত যা বিরতি নেওয়ার মতো এবং ভবিষ্যৎ অস্ট্রেলিয়ার শিক্ষা স্বাস্থ্য যানবাহন এবং অবকাঠামোর মতো বিষয়গুলোকে কিভাবে সুনির্দিষ্ট রূপ দেয়া যায় সেই বিষয়ে ভূমিকা পালন করা আপনার জন্য সেন্সাস লগ ইনের সুনির্দিষ্ট তথ্য সহ চিঠি আপনি খুব শীঘ্রই পাবেন 9 আগস্টে অনলাইনে সেন্সাস সম্পন্ন করার জন্য প্রতিটি বাড়িতে এটি অবশ্যই ব্যবহার করতে হবে অথবা ছাপানো ফর্মের জন্য নির্দেশনা অনুসরণ করবেন সেন্সাস পরিবর্তনের জন্য এটা আমাদের সুযোগ
স্টেশন স্পন্সর
আপনারা শুনছেন রেডিও 4EB এর বাংলা অনুষ্ঠান প্রতি বুধবার রাত 8:30 হতে 9:15 পর্যন্ত আপনারা শুনতে পান এই নিয়মিত আয়োজন আজ আপনাদের সাথে আছি আমি ইমন চৌধুরী আর আপনাদের পড়ে শোনাচ্ছি অসমাপ্ত আত্মজীবনী থেকে কিছু অংশ 1941 সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দেব পরীক্ষায় পাশ আমি নিশ্চয়ই করব সন্দেহ ছিল না রসরঞ্জনবাবু ইংরেজি শিক্ষক আমাকে ইংরেজি পড়াতেন আর মনোরঞ্জনবাবু অঙ্কের শিক্ষক আমাকে অঙ্ক করাতেন অঙ্ককে আমার ভয় ছিল কারণ ভুল করে ফেলতাম অঙ্কের জন্য বোধ হয় প্রথম বিভাগ পাব না পরীক্ষার একদিন পূর্বে আমার ভীষণ জ্বর হল এবং মাম্স হয়ে গলা ফুলে গেল 104 ডিগ্রি জ্বর উঠেছে আব্বা রাতভর আমার কাছে বসে রইলেন গোপালগঞ্জ টাউনের সকল ডাক্তারই আনলেন জ্বর পড়ছে না আব্বা আমাকে পরীক্ষা দিতে নিষেধ করলেন আমি বললাম যা পারি শুয়ে শুয়ে দেব আমার জন্য বিছানা দিতে বলেন প্রথম দিনে বাংলা পরীক্ষা সকালের পরীক্ষায় মাথায় তুলতে পারলাম না তবুও কিছু কিছু লিখলাম বিকালে জ্বর কম হল অন্য পরীক্ষা ভালোই হল কিন্তু দেখা গেল বাংলায় আমি কম মার্কস পেয়েছি অন্যান্য বিষয়ে দ্বিতীয় বিভাগের মার্কস পেয়েছি মন ভেঙে গেল তখন রাজনীতি শুরু করে ভীষণভাবে সভা করি বক্তৃতা করি খেলার দিকে আর নজর নাই শুধু মুসলিম লীগ আর ছাত্রলীগ পাকিস্তান আনতেই হবে নতুবা মুসলমানদের বাঁচার উপায় নাই খবরের কাগজ আজাদ যা লেখে তাই সত্য বলে মনে হয় পরীক্ষা দিয়ে কলকাতায় যাই সভা সমাবেশে যোগদান করি মাদারীপুর যে মুসলিম ছাত্রলীগ গঠন করি আবার পড়তে শুরু করলাম পাশ তো আমার করতে হবে শহীদ সাহেবের কাছে এখন প্রায় যাই, তিনি আমাকে স্নেহ করেন। মুসলিম লীগ বললেই গোপালগঞ্জে আমাকে বোঝাত, যুদ্ধের সময় দেশের অবস্থা ভয়াবহ। এই সময় ফজলুল হক সাহেবের সাথে জিন্না সাহেবের মনোমালিন্য হয়। হক সাহেব জিন্না সাহেবের হুকুম মানতে রাজি না হওয়ায় তিনি মুসলিম লীগ ত্যাগ করে নয়া মন্ত্রিসভা গঠন করলেন শ্যামা প্রসাদ মুখার্জির সাথে। মুসলিম লীগ ও ছাত্রকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করল, আমিও ঝাঁপিয়ে পড়লাম। এই বৎসর আমি দ্বিতীয় বিভাগে পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হয়ে বেকার হোস্টেলে থাকতাম। নাটোর ও বালুরঘাটে হক সাহেবের দলের সাথে মুসলিম লীগের মনোনীত প্রার্থীদের দুইটা উপনির্বাচন হয়। আমিও দলবল নিয়ে সেখানে হাজির হলাম এবং অক্লান্ত পরিশ্রম করলাম শহীদ সাহেবের হুকুম মতো। আবারও ফিরে আসব আমাদের এই পাঠে। চলুন আমরা আরেকটি গান শুনে আসি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, এবং এই গানটি রচিত হয়েছে সে 15ই আগস্টের সে কালো রাত্রিকে ঘিরে।
Oh,
অসমাপ্ত আত্মজীবনীর আরেক অংশে বঙ্গবন্ধু লিখছেন, ভাষা আন্দোলনের পূর্বে মোহাম্মদ আলী, তোফাজ্জল আলী এবং ডাক্তার মালিক সাহেবের নেতৃত্বে মুসলিম লীগ MLA-দের মধ্যে এক গ্রুপ সৃষ্টি হয়েছিল, কারণ খাজা নাজিমুদ্দিন সাহেব শহীদ সাহেবের কোন সমর্থককে মন্ত্রিত্ব দেন নাই, এমনকি পার্লামেন্টারি সেক্রেটারিও করেন নাই। তাদের সংখ্যাও কম ছিল না, প্রায় তোফাজ্জল আলী সাহেবের বাড়িতে এদের সভা হত। দেখা গিয়েছিল এদের সমর্থক সংখ্যা এমন পর্যায়ে এসে পড়েছে যে ইচ্ছা করলে নাজিমুদ্দিন সাহেবের বিরুদ্ধে অনাস্থা দিলে পাশ হয়ে যেতে পারে। এদের পক্ষ থেকে দু একজন MLA কলকাতায়ও গিয়েছিল শহীদ সাহেবকে আনতে। শহীদ সাহেব ঢাকায় পৌঁছালেই অনাস্থা প্রস্তাব এরা পেশ করবে বলে কথাবার্তা চলছিল, কিন্তু শহীদ সাহেব রাজি হন নাই। তিনি এদের বলেছিলেন, আমি এখন গোলমাল সৃষ্টি করতে চাই না, নাজিবুদ্দিন সাহেবই কাজ করুক। আরও বলেছিলেন, সে পুরানা MLA-দের কথা বলছো, কিছুদিন পূর্বে আমার বিরুদ্ধে ভোট দিয়েছে, আজ আবার নাজিবুদ্দিন সাহেবের বিরুদ্ধে ভোট দিবে, কাল আবার আমার বিরুদ্ধে দিতে পারে, এ সমস্তের দরকার নাই, আমার অনেক কাজ এবং সে কাজ আমি না করলে মুসলমানদের ভারত ত্যাগ করতে হবে এবং লক্ষ লক্ষ লোক মারা যাবে। আমার একমাত্র চেষ্টা ভারতবর্ষের হিন্দু মুসলমানদের মধ্যে এবং পাকিস্তানের মুসলমান হিন্দুদের মধ্যে স্থায়ী একটা শান্তি কায়েম করতে পারি কিনা। এদিকে জিন্না সাহেব মোহাম্মদ আলী সাহেবকে ডেকে এক ধমক দিলেন দল সৃষ্টি করার জন্য, আর বললেন রাষ্ট্রদূত হয়ে বার্মায় যেতে। মোহাম্মদ আলী তোফাজ্জল আলী সাহেবের বাড়িতে এসে আমাদের সমস্ত ঘটনা বললেন এবং তিনি যে বার্মা যেতে রাজি হয়েছেন সে কথাও জানালেন। কিছুদিন পরে ডাক্তার মালিকের মন্ত্রিত্ব পাবেন বলে ঠিক হল। শেষ পর্যন্ত তোফাজ্জল আলী সাহেব বাকি ছিলেন। তিনি একদিন আমাকে বললেন, মুজিব, দেখলে তো মোহাম্মদ আলী সাহেব চলে গেলেন, ডাক্তার মালিককেও মন্ত্রী হয়ে যাচ্ছে, আমাকেও ডেকেছে মন্ত্রিত্ব নিতে, কি করি বলতো? একলা তো আর বাইরে থেকে কিছু করা যাবে না, তোমার মতো আমার নেয়া দরকার। আমি দেখলাম তাকে বাধা দিয়ে আর কি হবে, সকলেই তো নাজিমুদ্দিন সাহেবের দলে মিলে গেছে। আমি তাকে বললাম, তবুও আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আর কেউ তো জিজ্ঞাসাও করল না, কি আর আপনি একলা করতে পারবেন, মন্ত্রিত্ব নিয়ে নেন, আমরা সংগ্রাম চালিয়ে যাব, যে আদর্শ ও পাকিস্তানের জন্য সংগ্রাম করেছি সে আদর্শ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চালাব। তিনি যে আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই ভদ্রতার জন্য তাকে আমি শ্রদ্ধা করেছি এবং তার সাথে আমার সম্বন্ধ কোনো দিন নষ্ট হয় নাই। তিনিও আমাকে সকল সময়ে ছোট ভাইয়ের মতো দেখেছেন, যদিও পরে আমরা দুইজন দুই রাজনৈতিক দলে ছিলাম। মাওলানা আকরাম খাঁ সাহেবের বিবৃতির পরে আর আমরা মুসলিম লীগের সদস্য থাকলাম না, অর্থাৎ আমাদের মুসলিম লীগ থেকে খেদিয়ে দেওয়া হল। আমাদের উদ্দেশ্য ছিল মুসলিম লীগকে একটা প্রগতিশীল প্রতিষ্ঠানে পরিণত করা। টাঙ্গাইলে দুইটা আইনসভার আসন খালি হয়েছিল। আমাদের ইচ্ছা ছিল নাজিমুদ্দিন সাহেবের বিরুদ্ধে লোক দেওয়া যায় কিনা। মাওলানা ভাসানী সাহেব আসাম থেকে চলে এসে টাঙ্গাইলের কাগমারিতে বাস করছিলেন, তার শরণাপন্ন হলাম, কিন্তু মাওলানা সাহেব এক সিট নিজে এবং এক সিট নাজিবুদ্দিন সাহেবকে দিয়ে নির্বাচন করে MLA হলেন। পরে নির্বাচনী হিসাব দাখিল না করার জন্য মাওলানা সাহেবের নির্বাচন বেআইনি ঘোষণা হয়েছিল। আমাদের ভাষা আন্দোলনের সময় মাওলানা সাহেব সমর্থন করেছিলেন। টাঙ্গাইলে মুসলিম লীগ কর্মীদের এক সভা ডাকা হল, কি করা যায় ভবিষ্যতে। আলোচনা হবার পর ঠিক হল আরেকটা সভা করা হবে নারায়ণগঞ্জে, সেখানে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। মাওলানা ভাসানী, আব্দুস সালাম খান, আতাউর রহমান খান, শামসুল হক সাহেব আর অনেক মুসলিম লীগ কর্মী ও নেতা যোগদান করবেন বলে ঠিক হল। সভার আয়োজন করেছিল সালমান আলী, আব্দুল আওয়াল, শামসুল জোহা ও আরো অনেকে। খান সাহেব ওসমান আলী MLO সমর্থন দিয়েছিলেন। সভার পূর্বে 144 ধারা জারি করা হল। আমরা পাইকপাড়া ক্লাবে সভা করলাম, বিভিন্ন জেলার অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন। এই সময় শামসুজোহার উপর মুসলিম লীগের ভাড়াটিয়া গুন্ডারা আক্রমণ করেছিল। দুঃখের বিষয়, এই কর্মীরাই নারায়ণগঞ্জে মুসলিম লীগ গঠন করেছিল এবং পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল। এখন যারা এদের উপর আক্রমণ করেছিল তাদের প্রায় সকলেই পাকিস্তান ও মুসলিম লীগের বিরুদ্ধে ছিল। প্রত্যেক জেলা ও মহকুমায় মুসলিম লীগ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছিল। প্রায় সমস্ত জায়গায় মুসলিম লীগ কমিটিতে শহীদ সাহেবের সমর্থক বেশি ছিল বলে অনেক লীগ ও পাকিস্তান বিরোধী লোকদের অ্যাডহক কমিটিতে নিতে হয়েছিল। কিন্তু জনসাধারণ মুসলিম লীগ বলতে শুধু পুরনো লীগ কর্মীদেরই বুঝত। চলুন আমরা আরেকটি গান শুনে আসি। এটিও আমাদের 15ই আগস্টের কালো রাত্রিকে নিয়ে লেখা, শিল্পী সাদি মোহাম্মদ।
আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ, ভোরের আকাশে সূর্যের আলো ঢেকে তোমার রক্ত মিশে গেল সমুদ্র সমতল। সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ,
সমুদ্র সমতল।
সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ।
আপনারা শুনছেন রেডিও ফোর এবির নিয়মিত বাংলা আয়োজন। আগস্ট মাস শোকের মাসে আমাদের আজকের অনুষ্ঠান নিবেদিত আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমাদের এই গানের আগে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী থেকে কিছু অংশ। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা আরও চেষ্টা করব এই গ্রন্থ থেকে আপনাদের কিছু কিছু অংশ পড়ে শোনাতে। আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো সেটি জানতে পারলে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কেউ যদি আমাদের এই অনুষ্ঠানটি যথাসময়ে শুনতে না পান, আপনারা কিন্তু রেডিও ফোর এবির অনলাইনে গিয়ে যে কোনো সময় পরবর্তী সময়ে আমাদের অনুষ্ঠানটি শুনতে পারেন। আমাদের আজকের অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। তবে আমাদের আরেকটি গান আছে, যেতে যেতে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনব। রবীন্দ্রসঙ্গীতটি পূজা পর্যায়ের, কিন্তু এটি অবশ্যই আমাদের জাতির পিতাকে উদ্দেশ্য করে গাওয়া যেতেই পারে। রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ গান একটি রবীন্দ্রসঙ্গীত। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে বিদায়। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।
I am.
And that concludes the weekly program in Bangla language from 4EB FM 98.1.
Listening to Radio 4EBFM.